اسلامی جیبان اسلامی جیبان اسلامی جیبان اسلامی جیبان
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার সরাসরি অনুষ্ঠান ইসলামী জীবন নিয়ে। আসুন আমরা প্রথমত দরুদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, আরো বলা হচ্ছে তার আমলনামায় দশটি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, দর্শক শ্রোতা, দরুদ শরীফ পাঠ করার, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে কতই না ফজিলত রয়েছে। তাই আসুন না আমরা নিয়ত করি বেশি থেকে বেশি পরিমাণে মহাব্বতের সাথে, ইখলাসের সাথে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা মহাব্বতের সাথে আরো একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেল বাংলার সরাসরি অনুষ্ঠান এই ইসলামী জীবন। এই অনুষ্ঠানের মধ্যে আমরা একজন মুসলমান তার ইসলামী এই জীবনটা কিভাবে শরীয়সম্মতভাবে অতিবাহিত করা উচিত, আমরা এক এক দিন এক একটা বিষয় নিয়ে আমরা যে ইসলামের সঠিক, যে ধর্মের যে সঠিক বিষয় আমরা চেষ্টা করি সেই সঠিক শরীয়সম্মত বিভিন্ন বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য। যেমন আমরা এই অনুষ্ঠানের প্রথম এপিসোড থেকে যে একজন বাচ্চার জন্ম থেকে শুরু করে ইসলামী জীবনের মধ্যে কি জীবন ব্যবস্থা রয়েছে সেগুলো নিয়ে আলহামদুলিল্লাহ আমরা আলোচনায় করে আসছি। সে সুবাদে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এপিসোড অর্থাৎ আমাদের অনুষ্ঠান নাম্বার 4 আজকে আমরা চলছে। তো আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা একজন মুসলমান বান্দার জীবনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ। জি হ্যাঁ, আর সে বিষয়টি হচ্ছে বিবাহ বন্ধন। সুবহানাল্লাহ, এই বিবাহ বন্ধন নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের মোবালিকা দাওয়াত ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছি, ইনশাআল্লাহ তাদের থেকে মাদানী ফুল শ্রবণ করব। কোন বান্দা সে বিবাহ করবে, কোন ধরনের পাত্রপাত্রী তার ধরনের ইসলামের মধ্যে তার খুঁজা অর্থাৎ উত্তম বলা হয়েছে, কোন ধরনের পাত্রপাত্রী সে যদি বিবাহ করে তার জীবন সুখী হবে ইসলামের জীবন অনুযায়ী, ইনশাআল্লাহ সে সম্পর্কে আমরা আমাদের মোবালিকা দাওয়াত ইসলামী থেকে মাদানী ফুল শ্রবণ করব। তো আমাদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসুন দর্শক শ্রোতা, আজকের আমাদের অনুষ্ঠানের বিষয় বিবাহ বন্ধন। এই বিষয়ে আমরা প্রথমত আমাদের মোবালিকা দাওয়াত ইসলামী রয়েছেন আমাদের পাশে, আমাদের নুরুদ্দিন ভাই আছেন। হুজুর, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যাবো এখন আমাদের হুজুরের কাছে। জি হুজুর, আজকের আমাদের বিষয় বিবাহ বন্ধন নিয়েছে আলহামদুলিল্লাহ। তো প্রথমত আপনি এই বিবাহ বন্ধনের ক্ষেত্রে বিবাহ জিনিসটা কি, এই বিষয়ে যদি কিছু গুরুত্বপূর্ণ মাদানে ফল দিতেন।
জি, ধন্যবাদ আমাদের কাউসার ভাই। আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটি পরিপূর্ণ জীবন বিধান এবং এমন একটি আমাদেরকে ধর্মের অনুসারী বানিয়েছেন যে ধর্মের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা জিনিসেই আমাদেরকে বর্ণনা করা হয়েছে এবং সুন্দর একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিবাহ। এই বিবাহ করা এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। এটা আমার আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে এটা সূরা নিসার মধ্যে ইরশাদ করেছেন, ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসা ইলা আখির। এটার কানজুল ইমাম থেকে অনুবাদ হচ্ছে, তোমরা মহিলাদের মধ্য থেকে তোমরা বিবাহ করো।
আচ্ছা,
এটা কোরআনুল করিমের মধ্যে আমার আল্লাহ তাআলা বিবাহ করার ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আর আমরা যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস শরীফের দিকে যদি থাকাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বিবাহ এটা হচ্ছে আমার সুন্নাত, যে এটা থেকে মুখ ফিরে নিল সে যেন আমার কাছ থেকে মুখ ফিরে নিল।
আল্লাহ,
এখন বিবাহ করার ক্ষেত্রে আমাদেরকে একটা এক ধরনের উৎসাহিত করা হয়েছে, আবার না করলে এটার বিপরীতে আপনার আমাদেরকে বিভিন্নভাবে হুঁশিয়ারি
হুঁশিয়ারি এসেছে।
তো আমি এক্ষেত্রে কৌসার ভাই আসলে বলবো আজকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিবাহ বন্ধন, যেটা আপনি নিয়েছেন বিষয়বস্তু হিসেবে আজকের অনুষ্ঠানে। তো এটা অনেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবাহ, এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত।
সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান থেকে সমস্ত আনবিয়া কেরাম আলাইহিমুসসালাম এবং যত আমরা জীবনের পরিক্রমে আমরা এসেছি দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে, প্রত্যেকেই এই বিবাহ বন্ধনের এই ধারাবাহিকতার মাধ্যমেই দুনিয়াতে এসেছে,
আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সকল আম্বিয়া কেরাম।
জি, তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বিবাহ বন্ধন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে অস্বীকার করার কোন সুযোগ নাই। আজকের বিষয় মাশাআল্লাহ আপনি যেটা নিয়েছেন যে বিবাহ জিনিসটার ব্যাপারে আমাদের কি রকম কনসেপ্ট হওয়া দরকার। ইসলামী জিন্দেগি নামক কিতাবের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান আমির রহমতুল্লাহ তাআলা বলছেন যে আমাদের বিবাহ করার ক্ষেত্রে আমাদের খেয়াল চলে আসে দুনিয়াদারির প্রতি, দিনদারির প্রতি আমাদের খেয়াল যায় না। যে যখনই আমাদের কাছে কোনো প্রস্তাব আসে, কোন ছেলের প্রস্তাব আসে, বা আমাদের কোনো কন্যা সন্তানকে বা কোনো আমাদের মেয়েকে যখন বিয়ে দেওয়ার কথা হয়, তো প্রস্তাব আসলে আমরা দুনিয়াবী বিষয়টাকে গুরুত্ব দিই। কিন্তু আমরা
কোন বান্দা যখন সে বিবাহ করতে যায়, সে বিবাহের জন্য পাত্র বা পাতে সে খুঁজতে যায়, তখন সে মানে দুনিয়ার দিক দিয়ে বেশিটা
গুরুত্ব
গুরুত্ব দেয়। আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় হুজুর আমাদেরকে খেয়াল করিয়ে দিয়েছেন, আপনার কাছে আমরা আবারও আসছি ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আমাদের হুজুর থেকে শ্রবণ করলাম আজকের বিবাহ বন্ধন এ বিষয়ের ক্ষেত্রে। বিবাহ এটা আলহামদুলিল্লাহ সুন্নতে মোবারক রয়েছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে তাগিদ দিয়েছেন, এবং যারা এটা থেকে মুখ ফিরিয়ে নেয় সে ব্যাপারে হুঁশিয়ারি হয়ে এসেছে। ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের হুজুরের কাছে আসবো, নুরুদ্দিন ভাইয়ের কাছে আমরা আবার আলহামদুলিল্লাহ। আমাদের পাশে আমাদের মিরাজ ভাই এসেছেন, মিরাজ ভাই আপনার কাছে আসবো। আমার হুজুর তো একটু ইশারা দিয়েছেন যে বিবাহ বন্ধন এটার মধ্যে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে যারা পাত্র খুঁজে বা পাত্রী খুঁজে, এক্ষেত্রে কি কি বিষয় দেখা উচিত আপনি মনে করেন, এবং কিতাবের মধ্যে ব্যাপারে কি এসেছে?
দেখুন কাউসার ভাই, আমাদের জীবনের মধ্যে যদি আমরা সাধারণভাবে আমরা হিসাব করতে যাই, শতভাগ এর মধ্যে 40% আমরা হয়তো একাকিত্ব জীবন যাপন করি, একা পথ চলি। তখন আমার গার্জিয়ান হয়ে থাকে আমার, আমাকে দেখাশোনা করে আমার মা বাবা, বা আমি নিজেও একা চলাফেরা করি। কিন্তু আমার শতভাগের মধ্যে আমার 60% আমাকে কিন্তু কি নিয়ে চলতে হয়, একজন সঙ্গী নিয়ে চলতে হয়, এবং মৃত্যুর আগ পর্যন্ত ওই সঙ্গী নিয়ে আমাকে চলতে হবে, সেরকম একটি মেন্টালিটি আমাদের হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখুন
বিবাহ জীবন এটা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এবং সে যখন এই সঙ্গীকে নির্বাচন করবে, সে নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু সঠিক নির্বাচন হওয়া চাই।
অবশ্যই,
কারণ আপনি বলেন না তার জীবনের প্রায় অর্ধেক অংশ থেকেও বেশি অংশ সে সঙ্গীর সাথে তার জীবন
অতিবাহিত করবে। সেক্ষেত্রে এটা অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনের মধ্যে। এক্ষেত্রে আমাদেরকে পাত্র পাত্রী নির্বাচন করার জন্য অনেক কিছু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রধানত আমাদেরকে যেটির প্রতি বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আমাদের শরীয় মোতাবেক
কি বলছে,
কি বলছে। হ্যাঁ, ইসলামের মধ্যে আমি একটা জীবন সঙ্গিনীর সাথে কিভাবে সুখী হতে পারবো, আমার মতো সে হতে পারবে কিনা, আমার দায়িত্ব নিতে পারবে কিনা, আমি তার দায়িত্ব নিতে পারবো কিনা, এবং আমি যেভাবে তাকে চালাচ্ছি সেভাবে সে চলতে পারবে কিনা, বা সেভাবে চলার সে মন মানসিকতা তার আছে কিনা, আর আমার যে অবস্থান সে অবস্থানকে সে মেনে নিতে পারবে কিনা। তো এইসব দিকগুলোকে আসলে আমরা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে এগুলোকে একটু লক্ষ্য করে, আর এগুলোকে যদি আমরা একটু দেখে নিই, আর এ অনুযায়ী যদি আমরা পাত্র পাত্রী বেছে নিই, তো ইনশাল্লাহ দেখা যাবে যে আমাদের এই জীবন গড়ার মধ্যে, একটি পরিবার গড়ার মধ্যে আমাদের একটি সুখ ও শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিয়াজ ভাই, খুব সুন্দর বিষয় যে আমরা জীবনের এই বিবাহটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমরা সাধারণত দুনিয়ার ক্ষেত্রে কোনো আমাদের দুনিয়াবি কোনো বস্তু যে জিনিসটা দামি আমাদের জন্য, সাধারণত আমরা দুনিয়ার ক্ষেত্রে মনে করি যে এই জিনিসটা আমরা দুনিয়ার ক্ষেত্রে অনেক বেশি আমার দামি। তো এই দামি জিনিসটা আমরা ক্রয় করার আগে এই দামি জিনিসটা কি বেশি টিকবে কিনা, এই দামি জিনিসটা মানে এটার মূল যত বেশি মূল্যবান হয় আমরা ওই মূল্যবান জিনিসটা ক্রয় করার আগে ওইটা যাচাবাচা বেশি করি, ঠিক ওইটা তো নর্মালি, কিন্তু জীবনের একজন সঙ্গী সেটা তো দুনিয়ার কোনো বস্তুর সাথে তুলনাই হয় না। এবং এটার ক্ষেত্রে, এটা যাচাবাচা করার ক্ষেত্রে অবশ্যই আমাদের একজন মুসলমান হিসেবে শরীয়তের বিভিন্ন বিষয় অবশ্যই দেখা উচিত। আর শরীয়তের বিষয়গুলো কি দেখা উচিত আসলে আমরা আমাদের হুজুর থেকে শ্রবণ করবো ইনশাআল্লাহ।
আসলে কাউসার ভাই মাশাআল্লাহ, আমি একটা রিওয়ায়ত আপনার সামনে পেশ করেছি, দর্শক শ্রোতার উদ্দেশ্যে এটা আর একটু বিস্তারিত আলোচনা করতে চাই। ইবনে মাজাহ শরীফের একটা রিওয়ায়ত আমি আপনাদের সামনে পেশ করছি। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিব হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিবাহ আমার সুন্নাত সমূহের অন্যতম।
সুবহানাল্লাহ,
বিবাহ আমার সুন্নাত সমূহের অন্যতম। সুতরাং যে ব্যক্তি আমার সুন্নাতের উপর আমল করবে না সে আমার নয়।
আল্লাহ,
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন এই জন্য তোমরা বিয়ে করো।
সুবহানাল্লাহ,
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এটা অনুমতি দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন যে তোমরা বিয়ে করো,
এবং না করলেও এটাও বলে দিয়েছেন
আমার
অন্তর্ভুক্ত নেই, আমার দলের অন্তর্ভুক্ত নেই।
জি, কেননা আমি তোমাদের সংখ্যার দিক থেকে আধিক্যের ভিত্তিতে অন্যান্য উম্মতের উপর গর্ব করব।
সুবহানাল্লাহ,
অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে
জি
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি বেশি হয়, অবশ্যই বেশি হবে, ওই বেশি হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত নিয়ে গর্ব করব।
সুবহানাল্লাহ, মানে আপনার কথা থেকে এটা বোঝা যাচ্ছে যে আমরা যখন যারাই বা বিবাহ করবে বা এবং যারা করছে তাদের থেকে এই নিয়ত করা উচিত যে আকাশ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা কি উম্মতের সংখ্যা
বৃদ্ধির নিয়তে, জি এটা গর্ব করা হবে। এটা আসলে বিবাহ মাধ্যমেই আপনি দেখবেন পৃথিবীর বুকে দুনিয়াতে মানুষ আসাটা এটা একটা স্বাভাবিক বিষয়। তো আমাদের এই বিষয়টা যদি আমরা সামনে রাখি তাহলে বিবাহ করার ক্ষেত্রে যেভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল হবে, সেভাবে যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিষয়গুলো যেগুলো দিকে দিক নির্দেশনা দিয়েছেন এগুলো যদি আমি আর আপনি লক্ষ্য করি তাহলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রিওয়ায়াত এখানে এসেছে যে আমি প্রথমেই শুরু করেছিলাম মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহ, তো উনি বলেছেন যে আসলে বর্তমান সময়ে বিবাহের সময় প্রস্তাব যখন আসে তখন দুনিয়াদারির প্রতি উদ্বুদ্ধ করা হয়, দুনিয়াদারিকে প্রাধান্য দেওয়া হয় যে ছেলে কি করে, ছেলের কত টাকার ব্যাংক ব্যালেন্স, ছেলে কি কি রকম পজিশন আছে, ওনার কতটা বিল্ডিং আছে, এগুলো দেখা হয়। কিন্তু যদি কোনো ওই জায়গায় যদি কোনো ধর্মীয় মানুষ আসে,
আচ্ছা
কোনো যদি আলিমে দিন চলে আসে প্রস্তাবের মধ্যে, কোন যদি ধর্মীয় মানুষ বা কোন একজন মানুষ ব্যক্তি, কোন একজন যুবক যদি ধর্মীয় লাইনে চলা চল তার জীবন অতিবাহিত করে, তাহলে তাকে প্রাধান্য দেওয়ার রীতিটা আমাদের মধ্যে নাই।
আচ্ছা, এই দুর্ভাগ্যবশত বিষয়টা কেন হয়?
এটা আসলে কৌশল আমি তো বলবো আমাদের দিনই এলম এলমে দিন থেকে দূরে থাকার কারণে এটা হচ্ছে।
আচ্ছা, এক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, আমি আপনার কাছে আবারও আসছি ইনশাআল্লাহ। যখন আমাদের শ্রোতা অনেকে আমাদেরকে কল এসএমএস করছেন, ওদিকে একটু এগোবো যে আমরা কলের দিকে এগোবো, আমাদেরকে কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ হেলাল হোসেন, চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে বলতেছি। আজকের বিষয় বিবাহ বন্ধন। আমরা শুনেছিলাম আগেরকার যুগের মধ্যে পাত্র দেখা দেখি হতো অনেক পর্দার মধ্যে, এখন বর্তমান যুগের মধ্যে এমন একটা রসম চলে আসছে দেখতেছি রাস্তার মধ্যে, পার্কের মধ্যে বেপর্দা ভাবে দেখা দেখি চলতেছে। তো এটা শরীয়ত অনুযায়ী কতটুকু জায়েজ হচ্ছে?
মাশাআল্লাহ, হেলাল ভাই আপনি আমাদেরকে কল করেছেন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। এবং আপনি খুব সুন্দর বিষয় আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন যে আজকে বর্তমান যুগে যারা পাত্রপাতি দেখা দেখি হয় এটা বেপর্দাভাবে হয়ে থাকে। ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে আপনার এই বিষয়টা অবশ্যই আমাদের অনুষ্ঠানে অংশ বানানোর চেষ্টা করব। অনেক দর্শক আলহামদুলিল্লাহ আমাদেরকে এস এম এসও করছেন। মাশাআল্লাহ, একজন ইসলামী ভাই আবুধাবি থেকে আমাদেরকে এস এম এস করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তিনি লিখেছেন, আমি মাদানী চ্যানেল দেখছি, মাশাআল্লাহ থাকুন এবং আপনার আশেপাশে সবাইকেও দাওয়াত দিন এই মদান ছেলে বাংলা দেখার জন্য। অপরজন ইসলামী ভাই আমাদেরকে এস এম এস করেছেন, নাম মোহাম্মদ আরিফ, তিনি এস এম এস করেছেন আমাদের চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন, মাশাআল্লাহ আপনাদের অনুষ্ঠান ইসলামী জীবন খুব সুন্দর লাগছে এবং আপনাদের বিষয়ও খুব সুন্দর বিষয় আজকে বিবাহ বন্ধন। এভাবে মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে বিভিন্ন এরকম অনুষ্ঠান তোহফা দেওয়ার জন্য আমাদেরকে মুবারকবাদ জানিয়েছেন। শুক্রিয়া, আপনাকে মুবারকবাদ জানাচ্ছি, আপনি মাদানী চ্যানেল বাংলা দেখতে রয়েছেন, এভাবে মাদানী চ্যানেল বাংলা নিজে দেখবেন এবং ফিডব্যাকের মাধ্যমে আমাদেরকে আপনাদের এই অনুষ্ঠানগুলো আমাদের অনুষ্ঠানগুলো কীরকম লাগছে সেটাও জানাবেন। আশা করি নিজেও মাদানী চ্যানেল বাংলা দেখবেন, পাশাপাশি আপনার পরিবার এবং নিজের আশেপাশের প্রতিবেশীকেও মাদানী চ্যানেল বাংলা দেখার দাওয়াত দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমাদের হুজুর থেকে আমরা শ্রবণ করছিলাম যে বিবাহ বন্ধনের আবদ্ধ হওয়ার ক্ষেত্রে কোন ধরনের পাত্রপাত্রী আমরা দেখি। দেখা যাচ্ছে বর্তমান যুগের মধ্যে আমরা দুনিয়াবি ধন সম্পদের দিকে বেশি তাকাই, যে আমি আমার মেয়েকে ওই ধরনের পাত্রের সাথে আমি বিবাহ দিব যেই পাত্র থেকে ধন সম্পদ পরিমাণ বেশি রয়েছে। কিন্তু যদি আরেকটা প্রশ্ন যদি এটা আসে, যদি ওই ইসলামী ভাই ওই পাত্র যদি হুজুর হয় অথবা তার ইনকামটা যদি কম হয়, তাহলে এই ক্ষেত্রে হুজুরকে বিবাহ দিতে দেওয়ার ক্ষেত্রে একটা প্রশ্ন আসে, যেটা আমার হুজুর বলছিলেন।
জি, এখানে মুফতি আহমদ ইরফান নাঈমী রহমতুল্লাহি তাআলাই বলছেন যে আসলে কোন ধর্মীয় মানুষের প্রস্তাব যখন আসে,
জি,
তখন ওই পাত্রীর পক্ষ থেকে এটা বলা হয় যে উনি তো হুজুর, উনি তো ওনার কাছে মসজিদে গিয়ে নামাজ পড়া এবং পড়ানো, উনি কিভাবে আমার মেয়ের আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারবে, এভাবে কটাক্ষ করা হয়।
আল্লাহ আফসোস।
তো সেই জন্য বলা হচ্ছে যে অনেক সময় এটা বলে ফেলে যে আমি আমার মেয়েকে কোন হুজুরের হাতে তুলে দিব না, কোন ধর্মীয় লাইনের মানুষকে
সরাসরি এটা বলে দেয় যে বলে সে কিন্তু মুসলমান।
জি, তো এটাই বলতে চাচ্ছি কৌশল, আসলে এটা না জানার কারণেই হচ্ছে। আমরা যদি আসলে বিষয়টা জানতাম, মূল বিষয় কি, আপনি একজন মানুষ যদি তার মেয়েকে তার কন্যাকে বিয়ে দিতে চায়, তাহলে কোন জিনিসগুলো তাকে দেখতে হবে। এখানে মুফতি আহমদ ইরফান নাঈমী রহমতুল্লাহ ইসলামী জিন্দেগি নামক কিতাবের মধ্যে এটা বলছেন, তিনটা জিনিস ওনাকে দেখতে হবে। প্রথমত সুস্থ সবল হওয়া, অর্থাৎ সে কি সুস্থ সবল কিনা।
আচ্ছা,
দুই নম্বর যে তার চরিত্র ভালো কিনা, সে কি উত্তম চরিত্রের অধিকারী কিনা, চালচলন ভালো কিনা এবং ভদ্র কিনা সেটা দেখতে বলা হয়েছে। তিন নম্বর, ছেলে কর্মঠ এবং উপার্জনকারী কিনা।
আচ্ছা,
অর্থাৎ ছেলে যদি কর্মঠ এবং উপার্জনকারী হয়, তবে এই তিনটা জিনিসই যথেষ্ট আপনার মেয়েকে ভালোভাবে চালানোর জন্য এবং উপযুক্ত স্বামী হওয়ার জন্য। এরপর মুফতি আহমদ ইরফান নাঈমী রহমতুল্লাহ তাআলা এটা বর্ণনা করেছেন, সম্পদের কোন ভ্যালিডিটি নাই, অর্থাৎ সম্পদ আজকে আপনার কালকে আমার, এটা ঘুরতে থাকে। চাঁদের আলো যেভাবে চলতে থাকে, আপনি মনে করেন চাঁদের আলোতে যাচ্ছেন, তো চাঁদের আলো যেভাবে চলাচল করে আপনার সাথে যাচ্ছে, চাঁদটা লাগতেছে আপনার সাথেই যাচ্ছে, আলোটা আপনার সাথেই যাচ্ছে। চাঁদের আলো যেভাবে কোনো নির্দিষ্ট স্থানের জন্য কেউ নির্ধারিত করতে পারে না, তদ্রূপ ওই সম্পদকে কারোর জন্য নির্দিষ্ট করে এটা হচ্ছে বোকামের সমতুল্য।
এক্ষেত্রে আমি একটা বিষয় তুলে ধরবো, সেটা হচ্ছে যে আমি আজকে আমার মেয়েকে আমার ওইরকম পুরুষের সাথে ওইরকম পাত্র সাথে আমি বিবাহ দিচ্ছি যার থেকে ধন সম্পদের পরিমাণ বেশি, অথবা যার আয় রোজগার বেশি তাকেই দিচ্ছি, কিন্তু তাকেই দিচ্ছি না যার থেকে একটু কম রয়েছে বা সেই মধ্যমভাবে চলে, তাকে সেরকম পাত্রকে আমি বিয়ে দিচ্ছি না। এই যে আপনি যেটা কথা বললেন, সম্পদ এটা ছাদের আলো নেই, এই সম্পদ আজকে আছে, হয়তো এমনও হতে পারে তার থেকে সেই সম্পদ ছাড়াও হয়ে যেতে পারে। আপনার কাছে একটা বিষয়
আমার হুজুর যে তিনটি বিষয় আমাদেরকে তুলে ধরেছেন, সুস্থ সবল হওয়া, এরপর দুই তার চরিত্র এবং কর্মঠ ও উপার্জনকারী কিনা সেটা দেখা, এটি আমি একটু একটু খোলাসা করতে চাই। তার আগে আমি একটা কথা বলবো যে আমাদের আজকে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সাত্তার কাদেরী দামাত বরকাতুল্লাহ আলিয়া, যখন ওনার 29 বছর উপনীত হয়েছিল তখন তিনি পাত্রী দেখা শুরু করে দিয়েছিলেন। তখনকার যুগে আসলে খুব কম লোকেই দাঁড়ি রাখার প্রবণতা ছিল, দাঁড়িয়ে রাখতো না। এই অবস্থায় তখন দাওয়াত ইসলামীও মোটামুটি শুরু হচ্ছিল, তো আমিরুল সুন্নাত এই যে পাত্রী দেখছে কেউ তা ওনাকে কি আমিরুল সুন্নাতকে বিয়ে দেওয়ার জন্য
বিবাহ দেওয়ার জন্য
রাজি হচ্ছে না, কারণ তিনি মুখবর্তী দাঁড়ি সুন্নাত সুন্নাত মোতাবেক চলাফেরা, এটা দেখে কেউই বিয়ে দিতে রাজি হচ্ছিল না। তো আল্লাহ তাআলার দয়ায় একটি পাত্রীর সন্ধান পেল, কথাবার্তা চলল।
এমনকি তার মধ্যে এটাও রয়েছে, আমির আল্লাহ সুন্নাত দাম তুল আলিয়া অনেক সময় আল্লাহ তাআলার দরবারে খেলেছেন যে হে আল্লাহ আজকে আমি সুন্নাতের আমল করছি।
এটা আমার ঘটনাতে আছে, এই ঘটনাটার মধ্যে তো যখন তিনি এই পাত্রীটা রিজেক্ট হয়ে গেল, তিনার মন ভেঙে গেল এবং কষ্ট পেয়ে গেল,
মানে একটা কথা হয়েছে কিন্তু তারপর আবার
ভেঙে দিল, কারণ হুজুর মোল্লা হিসেবে হুজুর হিসেবে মুখবর্তী দাঁড়িয়ে আছে, যে সুন্নতি চলে মেয়ের কি আর কি পূরণ করতে পারবে, বা মেয়ের সাদ আল্লাহ আছে এগুলো কি পূরণ করতে পারবে কিনা। তো তখন তিনি কি করেছেন, একটি মসজিদে গিয়ে নামাজ আদায় করে বা ইবাদত করতেছিল, এরপরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সামনে কবিতা পড়তে রইলেন আর কান্না করতে রইলেন যে তিনার যে আজকে অবস্থা, সুন্নতের উপর আমল করতে দেখে কেউ তাকে আমির হোসেনকে প্রাধান্য দিচ্ছে না, মেয়ে বিয়ে দিচ্ছে না, এমন করে কান্না করতে লাগলো। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে নিজের অন্তরের কষ্টের ব্যাপারে সাহায্য চাইতে লাগলেন। তো এই সাহায্য চাওয়ার পর আলহামদুলিল্লাহ আমির হোসেন এরপরে ফরমাচ্ছেন যে আলহামদুলিল্লাহ এর কিছুদিনের মধ্যে আরেকটি পাত্রের সন্ধান এলো এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় এই বাদামি মসজিদ নামে একটি মসজিদে নিকাহ সম্পূর্ণ হলো। আমিরা সাদাত কিন্তু বিয়ে করার এই পাত্রটি বিয়ে করার আগে কিছু নিয়ত করে রেখেছিল, তার মধ্যে আমি একটা বলবো শুধু সামান্য, যে আমিরা সাদাত নীল পালিশ তোলার রিমুভার কেমিক্যালটা এনে রেখেছিল। কারণ কেন বিবাহের পরে পাত্রকে জিজ্ঞেস করবেন যে আর নীল পালিশ কই, বুঝলেন নববধূ নীল পালিশ কেন দেন নাই, তখন আমিরা সাদাতকে আমিরা সাদাতের ঘরওয়ালি এভাবে বলতেছিল যে আমি তো এগুলো পছন্দ করি না। তো আমিরা সাদাত বুঝতে পারলো যে না, প্রথম থেকেই আল্লাহ রহমতে ওনার জেহেন তৈরি ছিল আলহামদুলিল্লাহ, তো তিনার আর ওটা নীল পালিশের রিমুভারটা ইউজ করতে হয়নি। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ বুজুর্গানের দিনদের একটি কি সিফাত, এনারা কিভাবে নিজের ন্যাক্কার হবে অপরকে ন্যাক্কার নেকি উপার্জনে এবং ন্যাক্কার ভাবে চালাবে সেই চিন্তা সবসময় রত থাকে। এবং সেই বিয়ের রাত আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নত আমিজানকে নিয়ে কি করেছেন, এই ক্যাসেট দেখেছেন, ইস্তামা ক্যাসেট দেখেছেন,
নেকি দাওয়াত দিয়েছেন, হয়তো তেমন আম ছিল না।
জি জি জি। তো এখন এখন আমরা এই এখন আমরা কি করি, আমরা করছি এই যে আজকে বললাম আমরা ধনবান ব্যক্তি দেখি যার বিল্ডিং আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমরা তাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র হিসেবে আমরা কি করি এদের মনোনীত করি, চুজ করি। অথচ এই সম্পত্তি আজকে আছে কালকে নেই। আমার হচ্ছে যেটা বললো দেখেন এখানে বললো যে বরের তিনটি ভালো গুণ দেখার জন্য, একটা হচ্ছে সুস্থ সবল হওয়া। তো আজকে দেখেন আমরা নিজেদের জীবনকে সুস্থ সবল বলতে আমরা কি বুঝি, সুস্থ সবল বলতে একজন পালোয়ান তো নয়, আর সুস্থ সবল বলতে সে আলহামদুলিল্লাহ এই যেগুলো মোবা জিনিস সেগুলো থেকেও বিরত থাকে, নিজেকে সুন্দরভাবে জীবন চালায়। যেমন আজকালকার আমরা মাদক সেবন নেশা করা এটি প্রবণতা আমাদের বাড়তে চলেছে, তো এই জন্য আমরা মাদকের মধ্যে সবাই আসক্ত হয়ে যাই। আমাদের যারা নজওয়ান আছে, যুবকরা আছে, তারা যদি এরকম নেশার মধ্যে মাদকের মধ্যে বিভিন্ন নাম দিয়ে মাদকের মধ্যে যদি আমরা আজকে নেশাগ্রস্ত হয়ে যাই, তাহলে আমার তো শুভ সেই মনোবল শুভ স্বাস্থ্য আমার থাকবে না। তো এই এরকম পাত্রকে কোন বাপে তার মেয়ে দিতে চাইবে? অবশ্যই না, এরকম নেশাগ্রস্ত মাদক ব্যক্তিকে দিতে চাইবে না। সেজন্য যে বর এখানে কিতাবের মধ্যে যে বরকে প্রথম সুস্থ সবল দেখার ব্যাপারে দেখতে বলা হচ্ছে, তো আমি সেই সকল পাত্রদেরকে অনুরোধ করব আপনারাও সুস্থ সবলের নিয়তে মাদক থেকে আমরা নিজেরা নিজেকে দূরে সরে দিই, এবং কি আমরা এইটাকে না বলি, এটা নিয়ে আমাদের আলহামদুলিল্লাহ অনেক স্লোগানই হয়ে থাকে, প্রত্যেকটা দেশে স্লোগান হয়ে থাকে যে আমরা মাদকে দেখুন আজকে আমাদেরকে ধ্বংস করছে, আমাদের শরীর আমাদের হার্ট যেটা আমাদের মেইন সেটাকে নষ্ট করে দিচ্ছে, আমাদের
আমাদের যেই কাজগুলো করলে নিজের একজন বান্দার শরীরে অসুস্থতা চলে আসে সেই বিষয়গুলো থেকে আমাদের
বিরত থাকতে হবে। এর বাইরে চাল চলন আমরা আজকে মনে করি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে হয়ে যাচ্ছে, ছেলে ভালো আছে বা মেয়ে ভালো আছে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে, কিন্তু কিভাবে পড়ে, কোন বিধানে পড়ে, শরীয়ত কিভাবে বলেছে সে ব্যাপারে, কারণ আমরা তো দেখা যায় নামাজ তো মুসলমান তো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের থেকে নামাজটা ছুটে যায়, কাজা হয়ে যায়, শয়তানের ধোকায় পড়ে যায়। তো এভাবে এটাকে কি আমি চাল চলন সঠিক বলতে পারবো, আমি কেমন আছেন ভালো আছেন বলে হাতটা দুটো সামনের দিকে দিলে কি ভালো হয়ে যাচ্ছে, না, দেখতে হবে চাল চলন ভালো বলতে কিরকম, আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সুন্নতের উপর সে নিজেকে রেখেছে কিনা, সুন্নত মোতাবেক চলে কিনা, সুন্নত মোতাবেক করে কিনা, শরীয়তের হুকুম আহকাম বিধানগুলো কি সে মেনে নিচ্ছে কিনা।
মাশাআল্লাহ, মিটাজ আপনি যে বিষয়টা বলছেন মানে এই মূল কথা এটাই আসে যে পাত্র অথবা পাত্রী দেখার ক্ষেত্রে আমাদের দিনদারিত্বটা দেখা উচিত।
অবশ্যই দিনদারিত্ব দেখা উচিত।
কাছে আমরা আবারও আসছি আপনাদের এই মতামত সম্পর্কে আমরা আবারও শ্রবণ করবো। মাশাআল্লাহ, অনেকে আমাদেরকে কল এসএমএস করছেন, আবার আমরা কল এসএমএস এর দিকে এগোবো। যে আমাদেরকে কল শুনিয়ে দিন,
বিবাহে বন্ধনের সময় আপনার বিবাহের সময় এখন বর্তমানে তো অনেক ধরনের অনুষ্ঠান চালু আছে, সেই ক্ষেত্রে আমরা কি বিবাহের গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে কোরআন খতমের অনুষ্ঠান আর হচ্ছে নাতে রাসূলের কোনো প্রোগ্রাম রাখতে পারি কিনা?
অবশ্যই মুবারকবাদ আপনাকে, যেই বিবাহের মধ্যে নাতে রাসূলের আলোচনা হয়, নাতে রাসূল পাঠ করা হয়, অবশ্যই সেই বিবাহ আপনার শরীয়ত সম্মত। এবং আপনি বলেন না কোরআনের তো পাকের তেলাওয়াত, এবং এর দ্বারা আসলে দেখবেন আমরা যখন দুনিয়াতে কোনো একটা দোকান বলেন উদ্বোধন করতে যাই, কোনো ব্যবসা উদ্বোধন করতে যাই, দুনিয়াতে কোনো কিছু করতে যাই, তখন আমরা হুজুরদের এনিয়ে তাদেরকে আমরা কি করি কোরআন পাকের তেলাওয়াত পাঠ করা, যেন আমার এই ব্যবসাটা বরকতময় হয়। একজন পাত্র এবং পাত্রী তাদের পুরো জীবন বলতে গেলে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, তো এক্ষেত্রে অবশ্যই ওই শুরুটা তো ভালো দিয়ে হওয়া উচিত, কোরআন পাকের তেলাওয়াত নাতে রাসূল দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে হওয়া উচিত। অবশ্যই মুবারকবাদ, আল্লাহ তালা আমাদেরকে এরকম বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হওয়ার সৌভাগ্য নসিব করুক। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন।
একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ইহকালীন জীবনের মধ্যে বিভিন্ন প্রকারের ভাব রয়েছে, তার মধ্যে বিবাহ বন্ধন হচ্ছে অন্যতম। আজকের মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলামী জীবনের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে বিবাহ বন্ধন। বিবাহ বন্ধন সম্পর্কিত অনেক ইসলামী জ্ঞান যা মাদানী চ্যানেলের মাধ্যমে মানুষ জানতে পারতেছে, তাই মাদানী চ্যানেলকে অনেক 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 মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক।
মাশাআল্লাহ, আপনার সুন্দর পরামর্শ এবং সুন্দর দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকেও বরকত নসিব করুক উপজাহানের মধ্যে। জি, আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন।
জানাতারি বলছিলাম চট্টগ্রামের শহর আওজান থেকে। মাদানী চ্যানেল বাংলাকে আজকের প্রোগ্রামে বিবাহের যে রসমের মধ্যে আমার ধর্মীয় দৃষ্টিকোণ ধর্মীয় জ্ঞানকেই প্রথমে রাখা প্রয়োজন। এর মাধ্যমে উভয় পরিবারের মধ্যে সমঝোতা আর বিভিন্ন প্রকার অশুভ কলহ থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমাকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেল বাংলা আমাকে এই প্রোগ্রাম নিয়ে অনেক অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাতুহু। হায়ান মোবারক, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম আমাদের হুজুর থেকেও এবং আমাদের মেজবা থেকেও মাশাআল্লাহ একজন পাত্রপাতির সন্ধানে কি কি বিষয় দেখা উচিত। আমার হুজুর আপনার কাছে আসবো, আপনি বলছিলেন যে আজকে আমরা সম্পদ দেখে আমরা যে বিবাহ পাত্রপাতি দেখি এই বিষয়ে আপনি আর বিশ্লেষণ কি বলবেন?
মুসলিম শরীফের একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাতে চাই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে বিয়ের মধ্যে কেউ সম্পদ দেখে আর কেউ দেখে সৌন্দর্য, কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন আলাইকা বিদাতিদ্দিন, অর্থাৎ তোমরা ধার্মিকতাকেই প্রাধান্য দাও।
সুবহানাল্লাহ,
ধার্মিকতাকেই তোমরা আঁকড়ে ধরো, এটাকেই প্রাধান্য দাও। তো আপনি যদি ধার্মিক ছেলেকে দেন, এখানে মুফতি আহমদ ইরফান নাঈম রহমতুল্লাহ চমৎকার লিখেছেন, ধার্মিক মানুষরা আল্লাহকে ভয় করে,
সুবহানাল্লাহ,
তাকে যদি আপনি আপনার মেয়েকে দেন তো ইনশাআল্লাহ আজওয়াজাল আশা করা যায় যে আল্লাহ তাআলার ভয়ের কারণে, ধার্মিকতার কারণে, তাকওয়া এবং পরহেজগারির কারণে উনি আপনার মেয়ের অধিকার, স্ত্রীর অধিকার এবং সন্তানের হক এগুলো সম্পর্কে সজাগ থাকবে। এবং ধর্মীয় মানুষ নিজের চরিত্রকে সংশোধন করার জন্য, ঠিক রাখার জন্য, বিশুদ্ধ রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকবে। অর্থাৎ ধর্মীয় কোনো মানুষকে যদি আপনার মেয়ে দেন তাহলে ইনশাআল্লাহ আজওয়াজাল সে এটা আপনি নিশ্চিত থাকতে পারবেন যে ধর্মীয় মানুষ আপনার মেয়েকে ইনশাআল্লাহ সুখে শান্তিতে রাখবে।
দেখেন এই বিষয়ে যে ধর্মীয় মানুষটা সে আল্লাহ তাআলাকে ভয় করে, বিবাহের পর আজকে দেখা যায় না বিভিন্ন মানুষ সেই স্ত্রীর সাথে বউয়ের সাথে ঝগড়ার কারণে দেখা যায় সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কিন্তু যেই ব্যক্তির দিনদারিত্ব তার মধ্যে রয়েছে, যে ধর্মীয় মানুষ, সেই এই স্ত্রীর হক কি, এই তার স্বামীর হক কি, এগুলো সম্পর্কে সে জানবে, তাহলে এই দিনদারিত্ব যদি সে পাত্র বা পাত্রী খুঁজে তাহলে এটা একটা ফায়দা, তার জন্য এটা একটা লাভ।
অবশ্যই কৌশল, আমি এখানে একটা জিনিস যোগ করব যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা মা ফাতিমাত যাহরা রাদিয়াল্লাহু
তাআলা, সুবহানাল্লাহ, কেমন
যার প্রশংসার ঢঙ্কা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এবং আমার মা ফাতিমাত যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য অনেক বড় বড় ব্যক্তিত্বদের অনেক প্রস্তাব এসেছিল যে আমরা চাচ্ছি আপনার এই প্রিয় কন্যাকে শাদী করার জন্য। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীকে শিক্ষা দেওয়ার জন্য যে আমি আমার সবচেয়ে প্রিয় কন্যাকে একজন আল্লাহওয়ালা ব্যক্তির হাতে তুলে দিচ্ছি, যার নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যাকে শেরে খোদা বলা হয়। উনি গরিব ছিলেন কিন্তু তাকওয়া পরহেজগারী অধিকারী ছিলেন। উনি দিনে এনে দিনে খেতেন কিন্তু সদ্ভাবে চলতেন, সদ্ভাব উপার্জন করতেন, আল্লাহ তাআলাকে রাজি করার চেষ্টা করতেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন প্রিয় কন্যা ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলাকে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে এটাই শিক্ষা দিয়েছেন যে তোমরাও যদি চাও তোমাদের মেয়ের ঘরকে সুখে শান্তির এটা একটা আসরে পরিণত হোক, সুখ শান্তির নির হোক, তাহলে তোমাদের উচিত কি করা, এরকম পরহেজগার পাত্র খুঁজে দেওয়া। হ্যাঁ, এবং দেখুন আমার মা ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলাকে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে শাদী দেওয়ার কারণে ওনাদের কাছ থেকে কেমন দুইজন সুযোগ্য সন্তান বের হয়েছে।
সুবহানাল্লাহ,
হাসানি করিম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু, যাদেরকে জান্নাতি যুবকদের সরদার
বানানো হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনার এই বিষয়টা কিন্তু দর্শক শ্রোতা আমরাও যদি একটু নজর দিই না, যে আমাদের আইডল হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলে আমরা জান্নাতের মধ্যে যাব, এই আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কিরকম তার কন্যা সন্তানকে বিবাহ দিয়েছেন? আজকে আমাদের মধ্যে অনেকে আছেন যারা নিজের কন্যা সন্তানকে, নিজের বোনকে, কোন উত্তম পাত্রকে বিবাহ দেওয়ার জন্য আপনারা খুঁজেন, এবং আপনিও আপনার এই যে একজন নিজের বোনকে, নিজের কন্যা সন্তানকে অনেক ভালোবাসেন, আপনি এই কন্যাকে আপনি চান যে এমন একজন পাত্রের সাথে বিবাহ দিবেন যে পাত্রটা আপনার এই বোনকে, আপনার এই নিজের কন্যা সন্তানকে সুখে শান্তিতে রাখবে। তো আমরা যদি একটু তাকাই আমাদের আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নূরানী কন্যা সন্তানকে কিরকম পাত্রের সাথে বিবাহ দিয়েছেন, দেখেছেন যে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তার আত্মিক অবস্থা ছিল, এমন অবস্থা যে নিজের দিনে এনে দিনে কেতেন,
সৎভাবে চলতেন, হালাল উপার্জন করতেন,
এবং আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন তাহলে ওই যুগের মধ্যে সবচেয়ে
বড় বাদশা
ধনী বাদশাহের সাথে বিবাহ দিতে পারতেন।
তার সাথে অবশ্যই,
যেমন শেখ শাহ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনার মেয়ে যখন শাহজাদী যখন বিবাহের উপযুক্ত হয়েছিলেন, তখন পাশের এই পাশের দেশ থেকে বাদশাহের প্রস্তাব নিয়ে এসেছিলেন যে তাকে বিয়ে দেওয়ার জন্য শাহজাদী দিকে, কিন্তু বাদশাকে বিয়ে দেননি। দেখেন আকাশ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রাধান্য দিয়েছেন, এভাবে সুন্নত কিন্তু বুজুর্গানের দিনরাও আমল করেছেন যে বাদশাকে বিয়ে না দিয়ে তিনি কি করেছেন, তিনি শাহজাদীর জন্য মসজিদে মসজিদে গিয়ে ধার্মিক পাত্র খোঁজার জন্য ব্যস্ত হয়ে গিয়েছেন। একটা মসজিদে গিয়ে তিনি নজর পড়লো যে একজন আল্লাহর ওয়ালি আলহামদুলিল্লাহ একজন নেক বান্দা, নামাজের মধ্যে তার যে একটি নম্রতা, খুশু হুজু নামাজ আদায় করছিলেন এবং কেঁদে কেঁদে দোয়া করছিলেন, তা দেখে তিনি রহমতুল্লাহ আলাইহির মন বসে গিয়েছিলেন ওই যুবকটির প্রতি,
আমার কন্যার জন্য এই ছেলেটাই মনে হয় বেশি উত্তম।
তখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল যে আপনার কি বিয়ে হয়েছিল, বিয়ে হয়েছে কিনা, বললো না আমার এখনো বিয়ে হয়নি। তো তখন না সূচক জবাব পাওয়ার পর তখন বলতে লাগলো আপনি কি বিয়ে করবেন, তখন উনি বলতে লাগলো ওই যুবক ব্যক্তিটি বলতে লাগলো
যেটা মসজিদের মধ্যেই বলা
যে আমাকে কে বিয়ে দিবে, তখন বলতে লাগলো আমার সাথে কে সম্পর্ক করবে, আমার সাথে কে আত্মীয়তা করবে, বলছে আমি করব।
আচ্ছা
আমি করব, আমি তোমাকে আমার মেয়ে শাহজাদী বিয়ে দিব। তখন তিন দিরহাম দিয়েছিল, বলছে এক দিরহাম দিয়ে রুটি নিয়ে আসো, এক দিরহাম দিয়ে শরবত নিয়ে এসো, আর এক দিরহাম দিয়ে তোমার যাবতীয় জিনিসপত্র।
মানে যেই কন্যা সন্তানের জন্য প্রস্তাব এসেছে বাদশাহের কাছ থেকে, সে বাদশাহকে বিবাহ না দিয়ে এমন ব্যক্তির সাথে বিবাহ করছে যাতে কিছু খাওয়ার জন্য নেই।
যখন নিজের শাহজাদীর সাথে বিয়ে দিয়ে দিলেন, শাহজাদী সে ঘরে আসার পর সেখানে আরেকটি পড়তে পেরেছি,
একটা বিষয়
যে পড়তে পেরেছি যে ওই শাহজাদী ঘরে গিয়ে একটি বাসি রুটি দেখতে পেল।
আচ্ছা
ওটা দেখে তিনি তড়িগড়ি করে উঠে দাঁড়ালেন এবং বলতে লাগলেন এই রুটিটা কিসের, বলতে লাগলো ওই যুবকটি যে এটি গতকালকের বাসি রুটি, আমি আজকে ইফতার করে খাওয়ার জন্য রেখেছি। তখন বলতে লাগলো আপনি পরবর্তী দিনের জন্য খাবার সঞ্চয় করে রেখেছেন, আমার আব্বু আপনাকে কত ধার্মিক মনে করত, আর আপনি কিনা পরবর্তী দিনের জন্য খাবার রেখে দিয়েছেন, মজুদ করে রেখেছেন,
বর্ষা
বলছে আমি যে এরকম যুবক চাইনি, আমার আব্বা তো এরকম যুবক চাইনি, এখন হয়তো এই রুটিটি থাকবে নয়তো আমি থাকবো
এই ঘরের মধ্যে এই রুটি থাকবে না হলে
আমি থাকবো। তখন ওই যুবক ব্যক্তিটি কি করলো, ওই রুটিটি সাথে সাথে দেখুন ইফতারের জন্য রেখেছেন, ওই রুটিটি গিয়ে ভিখারিকে দান করে দিলেন, এবং ওই যুবকটি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছে, আমি এরকম একজন সহধর্মিণী আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছে।
আপনার এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। একটা হচ্ছে ধার্মিকতা দেখেছে, এবং আরেকটা যেটা বিষয় যে রিজিকের কাছে, যেটা আমার হুজুর এখন বলছে যে ধন সম্পদ দিকে আজকে আমরা যে বিবাহ দিই,
তারপর আরেকটি কল আমরা শুনেছি এরকম যে আজকাল পাত্র পাত্রী দেখার জন্য পার্ক বেছে নেওয়া হয়, খোলামেলা পরিবেশ বেছে নেওয়া হয়, বেপর্দার পরিবেশ বেছে নেওয়া হয়, এমনটা আসলে আমি একটি শুভ কাজ করতে যাচ্ছি যেটার সাথে আমার পুরো জীবন জড়িত আছে বিবাহ বন্ধনে, যেটার দ্বারা আমি নেককার নসল দুনিয়াতে রেখে যেতে পারবো যে বিষয়টির মাধ্যমে, তো এই বিষয়টিকে আমি শুরুতেই এই একেবারে বেহায়পনা বানিয়ে ফেলছি, উলঙ্গ বানিয়ে ফেলছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক যে এটাই যে দেখুন, যেখানে আমি একটি আমরা সবসময় পাত্র পাত্রে দেখতে গেলে কিন্তু খুঁজি যে নামাজি নাকি ধার্মিক নাকি, কিন্তু আমরা তাদেরকে চালাই না, কিন্তু সেভাবে আবার আমরা বিয়ের পরে কিন্তু তাদেরকে সেভাবে চালানোর একটি প্রবণতা আমাদের থাকে না, কিন্তু আমরা চাই সেটা। তা আমরা সেটা চাওয়ার মধ্যে আমাদেরকে অবশ্যই এটা দেখা দরকার যে পাত্র বা পাত্রী ইবাদত করে তার ইবাদতের স্থায়িত্বতা কতটুকু, সে আসলে কতটুকু আল্লাহকে মানে, কতটুকু হালালের উপর তার ধারণা আছে এবং হারামের উপর ধারণা আছে, সে শরীয়তের কতটুকু বিধান জানে, কিন্তু শরীয়তের বিধান না জানলে অবশ্যই তা সে কোনো পাত্র বা পাত্রীকে সুখে রাখতে পারবে না।
যে আমাদের অবশ্যই পাত্রপাতি খোঁজার ক্ষেত্রে দিন দারিদ্রটা দেখা উচিত, এবং আমাদের মিরাজ ভাই যে ঘটনাটা তুলে ধরলেন আসলে অবাকের হওয়ার মতো একটা সেটা ঘটনা, যে ওই আল্লাহর ওলি তার কন্যা সন্তান, যে কন্যা সন্তান সুন্দরীও ছিল এবং যে কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার জন্য বলতে গেলে যে বাসায়ের প্রস্তাব এসেছে, কিন্তু বাদশাকে সেই প্রস্তাবটা গ্রহণ করেন না, এই জন্য ওই বাদশাটা দিন দারিদ্র ওই বাসায়ের মধ্যে ছিল না। এবং সেই মেয়ের বাবাটা কেমন বাবা ছিল যে সে তার কন্যা সন্তানের জন্য এমন পাত্র খুঁজছে, যে মসজিদে গিয়ে গিয়ে যে আমার কন্যা সন্তানের জন্য আমি এমন পাত্র খুঁজব যে পাত্র ইবাদত গুজার, যে পাত্র আল্লাহওয়ালা, যে পাত্র নামাজি, এবং এমন একটা পাত্র পেলেন যে নামাজে মসজিদের মধ্যে কান্না করছে, সে পাত্রগত নিয়ে নিলেন তার কন্যা সন্তানের জন্য বিবাহ দেওয়ার জন্য। আর তার কেমন কন্যা সন্তান ছিল যে কন্যা সন্তান যখন বিবাহ হলো, যে পাত্র মধ্যে যখন দেখতে পেল যে পাত্র তার কাবার তার প্রতি আল্লাহ তার প্রতি বর্ষা খুব কম, কারণ এটা এই জন্য বলেছিলেন যে ওই পাত্রটা তার কাবার পরদিনের জন্য কাবার রেখে দিয়েছিল। এই বিষয়টা দেখেও বোঝা যায় এটাই যে ওই কন্যা সন্তানও কেমন নেককার ছিল, কেমন আল্লাহওয়ালা ছিল। অবশ্যই
আসলে আমি এখানে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ধার্মিকতাকে প্রাধান্য দেওয়ার জন্য এই জন্য বলা হয়েছে, যেমন আপনার সম্পদ সবসময় আপনার কাছে থাকবে না, সৌন্দর্য সবসময় থাকবে না, কিন্তু সে যদি ধার্মিক হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে এটা স্থায়িত্ব লাভ করবে।
মানে স্বাভাবিকভাবে সৌন্দর্য দেখা উচিত, সুস্থ সবল দেখা উচিত, কিন্তু যেটা বেশি গুরুত্বপূর্ণ বিষয়
সেটা হচ্ছে
ধার্মিকতা।
আমি বলতে চাই যে উমর আল ফারুক রদি আল্লাহ তালানহুর জীবনীতে রয়েছে, উমর আল ফারুক রদি আল্লাহ তালানহু যখন আমিরুল মুমিনিন ছিলেন, মুসলমানদের খলিফা ছিলেন, উনি যখন এই পুরো মুসলিম সাম্রাজ্য শাসন করছিলেন, তখন ওনার একটা নিয়ম ছিল যে উনি রাতে বের হয়ে প্রজাদের অবস্থা বিভিন্নভাবে উনি পর্যবেক্ষণ করতেন। এভাবে দেখা গেল উনি যেতে যেতে একটা বস্তির মধ্যে গেলেন, এলাকার মধ্যে গেলেন, তো উনি গিয়ে দেখতে পেলেন যে একটা ঘর থেকে আওয়াজ আসতেছে, তো একজন মেয়েকে তার মা বলছে যে মা মা এখানে তাড়াতাড়ি পানি মিশিয়ে দাও, কালকে সকালে এটা বিক্রি করতে হবে
দুধের মধ্যে।
হ্যাঁ, এই দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, কালকে সকালে বিক্রি করতে হবে। মেয়ে বলতেছে না, আমি এখানে ভেজাল করতে পারবো না, দুধের মধ্যে পানি মিশাতে পারবো না, কেননা এটা আমাদের আমিরুল মুমিনীন নিষেধ করেছেন, অর্থাৎ ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছেন। তো ওই মা বলল যে মা তুমি মিশিয়ে দাও, এখানে কি আমিরুল মুমিনীন দেখতেছে?
আল্লাহ।
তো ওই মহিলা বলতেছে না, আমি মিশাতে পারবো না, আমিরুল মুমিনীন না দেখলেও আমিরুল মুমিনীর প্রতিপালক আল্লাহ তাআলা দেখতেছে।
সুবহানাল্লাহ, সুবহান।
এটা শুনে আমার উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত বেশি প্রভাবিত হলেন, ওই গড়কে উনি চিহ্নিত করে রাখলেন। পরবর্তীতে উনি যখন পরের দিন ওনার যে রাজ্য পরিচালনার যে কার্যক্রম এটা যখন শুরু করলেন, তখন উনি এটা ঘোষণা দিলেন, ওই অমুক জায়গায় অমুক এলাকার ওই গড়টার যে উপযুক্ত মেয়ের আওয়াজ আমার কানে এসেছে, ও মেয়েটা যদি বিবাহ দিতে চায় তাহলে আমার ছেলেকে আমি তার জন্য পাঠিয়ে দিচ্ছি, প্রস্তাব পাঠাচ্ছি। ওই বস্তির মেয়ে, গরিবের মেয়ে দুধ বিক্রি করছেন, এরকম গড় থেকে শুধুমাত্র আল্লাহর ভয় এবং আল্লাহর মহব্বত থাকার কারণে, তাকওয়া পরহেজগারি থাকার কারণে নিজের ছেলেকে উপস্থাপন করছেন, যাও আমি তোমাকে অমুকের সাথে শাদী দিতে চাচ্ছি। ছেলেও কেমন ছেলে ছিল, যে ছেলে বলতে সাব্বা আপনি যেটা আমার জন্য নির্ধারণ করবেন সেটা আমার জন্য সৌভাগ্য হবে, আপনি আমাকে শাদীর এটা ব্যবস্থা করতে পারেন, আমি রাজি। এবং ওনাদের শাদী হলো, এটা রিওয়ায়তের মধ্যে রয়েছে, বর্ণনার মধ্যে রয়েছে যে ওনাদের গড় থেকে হযরত সে ওনাদের বংশধর থেকে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে প্রথম মুজাদ্দিদ বলা হয়, ওনার জন্ম হয়েছে, ওনার আবির্ভাব হয়েছে। দেখুন, মা বাবা নেককার ছিল, যার কারণে ওনার বংশধর থেকে এমন একটা সেরকম একটা নেককার ছেলে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আমি বলতে চাচ্ছি এটাই যে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু
আমিরুল মুমিনীন
ছিলেন, উনি চাইলে আরেকজন পরবর্তী বাদশার ছেলের সাথে মেয়ের সাথে উনি
ধন সম্পদওয়ালা ধনী লোকের সাথে বিবাহিত পারতেন,
কিন্তু উনি প্রাধান্য দিয়েছেন আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহর ভয়কে, ধার্মিকতাকে, এই জন্য প্রাধান্য দিয়েছেন যেন পরবর্তী জেনারেশন নেককার হয়। মনে করেন একজন নেককার মানুষ, এটা রিওয়ায়তের মধ্যে রয়েছে, কোন একজন নেককার বন্দা যদি অবস্থান করে এবং তার নেককার বন্দার অবস্থানের কারণে সে যতটুকু নিঃশ্বাস ফেলে, ওই নিঃশ্বাসের কারণে আল্লাহ পাক ওই এলাকার মধ্যে ধার্মিকতা, অর্থাৎ আল্লাহর ভয়, পরহেজগারি থেকে বাড়াতে থাকে। একজন নেককার বন্দার যদি অবস্থা, আরেকটা রিওয়ায়াতের মধ্যে রয়েছে, কোন একজন নেককার বন্দার উসিলায় আল্লাহ তাআলা তার আশেপাশের 100 গড় থেকে
বলা মুসিবত দূর করে দেন এবং সেগুলোর উপর রহমত অবতীর্ণ করেন। একজন নেককার বান্দা যদি অবস্থা হয়, ওই নেককার বান্দাকে যদি আমি আমার পাত্রী দিই, আমার মেয়েকে যদি তার হাতে তুলে দিতে পারি, তাহলে সেও জান্নাতে যাবে, আমার মেয়েকেও ইনশাল্লাহ জান্নাতে নিয়ে যাবে, আর তাকে নামাজের অভ্যস্ত বানাবে, কোরআন শরীফ তিলাওয়াতের জন্য তাকে উদ্বুদ্ধ করবে, তাকে দরুদ শরীফ পড়ার জন্য উদ্বুদ্ধ করবে, তাকে হালাল রুজি উপার্জন করে খাওয়ানোর প্রতি উদ্বুদ্ধ করবে, তাকে নিজের ছেলেকে সুন্দরভাবে গড়ে তুলে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানানোর জন্য উদ্বুদ্ধ করবে, তাহলে কি লাভ? আপনি দেখেন যে ওই একজন নেককার পাত্রপাত্রী হওয়ার কারণে, পাত্র হওয়ার কারণে পুরো একটা পরিবার সমাজ সুন্দর হয়ে যাচ্ছে, সুসজ্জিত হয়ে যাচ্ছে। তো আমি এটাই বলতে চাচ্ছি, আমরা যারা আজকে মাদানী চ্যানেল দেখছি, আমি অনুরোধ জানাব, আমরা যখনই আমাদের কোনো প্রস্তাব আসে, ছেলে যদি আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, বিশুদ্ধ আকিদার সম্পন্ন,
এই বিষয়টা কিন্তু আমি গুরুত্বপূর্ণ বলবো। কেননা হুজুর, এটাও দেখা যায় যে হুজুর তো আপনি বলেছেন ঠিক আছে, কিন্তু এখন যদি তার বিশুদ্ধ আকিদাওয়ালা না হয়,
সেটা তো অবশ্যই দেখতে হবে,
মুনাফিকরাও তো রয়েছে, সেই তারও দাঁড়িয়ে রয়েছে মুনাফিকের, তারও হয়তো বা পাগড়ি রয়েছে, তারও হয়তো বা পাঞ্জাবি রয়েছে মুনাফিকের, কিন্তু আকিদাটা তো বিষয়টা দেখা উচিত,
বিশুদ্ধ আকিদার অধিকারী হতে হবে। কেননা আলা হযরত রহমতুল্লাহ তাআলা এর বিভিন্ন রকম বর্ণনা এসেছে যে নিজের ছেলেকে পর্যন্ত পড়ানোর জন্য দিতে নিষেধ করেছে, কিছুক্ষণ সময়ের জন্য, এক ঘন্টা দুই ঘন্টার জন্য, তো যেখানে কয়েক মিনিটের জন্য দিতে নিষেধ করতেছে, সেখানে আপনার মেয়েকে সারা জীবনের জন্য ওই বিশুদ্ধ আকিদার অধিকারী নয় এমন মানুষকে দেওয়া, এটা বড়ই দুর্ভাগ্যের বিষয়। হয়তো এমনও হতে পারে আপনার নাতি নাতনি যারা আসবে তারা হয়তো ওই ওই বিশুদ্ধ মাযহাবের বিশুদ্ধ আকিদার অধিকারী নয়, ওদের আকিদায় উদ্বুদ্ধ হয়ে যাবে। আমি এটাই বলতে চাচ্ছি যে আপনাকে এটাও দেখতে হবে, আপনাকে পরহেজগার কিনা, হালাল রুজি উপার্জনকারী কিনা, আর সম্পদ থাকলে হবে না কৌসার ভাই, হালাল রুজি উপার্জন করে কিনা আপনাকে 100 বার সেটা দেখতে হবে। কেননা হালাল রুজির বিষয় এটা এসেছে,
এটা কিন্তু অনেকে প্রশ্ন আসে যে আপনি যে বিষয়টা হালাল রুজি, দেখা যায় কি যে আমার, আপনারা বলছেন যে এখন হুজুরকে বিয়ে দেওয়ার জন্য, একজন আমলদার ব্যক্তিকে বিয়ে দেওয়ার জন্য অনেকে, যে সাধারণ মানুষের, যেটা বর্তমান পরিস্থিতির প্রশ্ন সাধারণ মানুষের, যে বর্তমানে বাংলাদেশে বলে বা বর্তমান যুগের মধ্যে একজন হুজুরের টাকার আয়ের পরিমাণও খুব কম, ওই হুজুর তো আমার মেয়ের 10টা জিনিস সেই পূরণ করতে পারবে না, এখন ওই রকম হুজুরের সাথে আমার মেয়ে কেন বিবাহ দিব আমি?
আসলে কৌশল ভাই দেখেন, আমি একটা ঘটনা আপনাকে বলি, যে এক পিতার 3 জন কন্যা ছিল, ওনার উপার্জনও কিন্তু ছিল সেরকম। তো যখন উনি এক এক করে মেয়ে শাদি দিতে লাগলেন, যখন ওনারা মেয়েরা সবাই ঘর থেকে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে চলে গেল, উনি বলতেছেন আমি যে আগে উপার্জন করতাম এখন এখান থেকে কমে গেল, কেন? আমার মেয়েদের রিজিক এখন আমার ঘর থেকে নিয়ে আল্লাহ তাআলা বন্টন করে, এটা কোথায় বন্টন করে দিয়েছেন? স্বামীর ঘরে। আপনার রিজিক আপনার, আপনার যিনি আসবেন মেহমান হয়ে পাত্রি, ওনার রিজিক ওনার জন্য, ওনার রিজিক বরঞ্চ ওনার বাবার ঘর থেকে আপনার ঘরে আসবে। তো ওনার 10টা জিনিসের দায়িত্ব যেহেতু শরীর আপনাকে দিয়েছে, এটা একটা বাউন্ডারি করে দেওয়া হয়েছে যেন আপনি দায়িত্বটা পালন করেন এবং আপনাকে পূরণ করার জন্য বলা হয়েছে। বেসিক্যালি সবকিছু দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ তাআলা। আপনি যদি আল্লাহকে ডাকেন, দেখেন কৌসার ভাই আমি এটা বলতে চাই যে কোন মানুষ যদি নামাজ না পড়ে রিজিক পায়, নামাজ পড়ে কেন রিজিক পাবে না? আমার আল্লাহ তাআলা কি তাকে কোনোদিন মাহরুম করবে? কোনোদিনই করবে না। আমাদের এটা কনফিডেন্স থাকা দরকার যে আমি আমার মৌলার ইবাদত করছি, স্পেশাল রিজিক ইনশাআল্লাহ আমার জন্য আসবে, আর না আসলে না আসুক কোনো সমস্যা নেই। আমার আল্লাহ তাআলাকে ডেকে যদি আমাকে উপোস থাকতে উপোস থাকলাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এটা শিক্ষা দিয়েছেন যে পানি না পাই, খাবার না পাই, কিন্তু কোনোদিন আমি অন্যায় পথে পা বাড়াতে পারবো না, কোনো দিকে যেতে পারবো না।
ধনী ব্যক্তি হোক আর গরিব হোক, আমার এখানে প্রাধান্য দিতে হবে খোদা বীরত্ব, আমাকে আমাকে পরকালের জীবনের গুরুত্ব দিতে হবে।
অবশ্যই
আমি ধনীকে, আমি এটাই সবচেয়ে বড় কোরবানি যে আমি ধনীকে দিব না, আমি যে ধনীতে ব্যক্তি আমার পাত্র বা পাত্রী হয়ে এসেছে আমি সেটার দিকে লক্ষ্য করব না, তার রিজিক বা তার ইনকাম হালাল নাকি হারাম সেটা গুরুত্ব দিব আমি। অবশ্যই আমরা আজকে আসলে এখানে আমরা এগুলা মেসেজগুলো কেন পৌঁছে দিচ্ছি, ধনী ব্যক্তিকে তো সবাই দিতে চাই, পাত্র পাত্র সবাই দিতে চাই, দিতে চাই না কাকে, যার ইনকাম নেই, যে খুব কষ্ট করে হালাল ভাবে দিন মজুরি ভাবে ইনকাম করে, তাদেরকে দেওয়ার সময় একটু বিবেচনায় পড়ে যায়। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে অবশ্যই আমাদেরকে এটা কুরবানি দিতে হবে, শুধু ধনী ব্যক্তি নয় আমাদেরকে এটা দেখতে হবে যে ওই ধনী ব্যক্তির ইনকাম সোর্স কেমন, বা হালাল নাকি হারাম, বা কেমন প্রাধান্য দিচ্ছে। সেক্ষেত্রে গরিবদের বা যারা ধনী নয় মধ্যবিত্ত তাদেরকে অবশ্যই এটা নিয়ত রাখতে হবে,
তার ইনকাম দিকে, তার ধন সম্পদ দিকে বিবাহ দিচ্ছে, কিন্তু তার এত ধন সম্পদ কিভাবে হয়েছে, যে হারামের মাধ্যমে নাকি হালালের,
নিয়ত থাকতে হবে আমার অবশ্যই আল্লাহকে রাজি করার জন্য আমি আমার আমার মেয়েকে ঘরে দিব, সেটা তো আমার নসল, আমার জন্য আমি আমার যদি দুনিয়া থেকে আমি বিদায় নিই, আমার জন্য তো আমার এই নসলগুলোই আমার জন্য ইসলাম সব করবে। এখন ওইখানে কিন্তু আমার বেনিফিট পাওয়ার দরকার আছে, বেনিফিটের হিসাব সব একজন চালাক চতুর মানুষ সেই বেনিফিট ছাড়া কোনো কাজ করে না। তাহলে আমাকে বুদ্ধিমান সেই যে দুনিয়াতে থাকবে না পরকালে চলে যাবে, আমার নসল যাকে রেখে যাচ্ছি সে আমার জন্য ইসালা সব করবে, সেটা কি হালাল পন্থায় নাকি হারাম পন্থায়, সে তার ইনকাম সোর্স কোটার থেকে আমার জন্য যে ইসালা সব করবে সেটিকে আমার কাছে পৌঁছাবে। তো সবকিছু বিবেচনা করে অবশ্যই আমাকে এগুলাতে প্রাধান্য দিতে হবে, শুধু আমি ধন দেখবো দৌলত দেখবো আর বিয়ে দিয়ে দিবো তা নয়, আমাকে হালাল কিনা এবং খোদাবিরও কিনা প্রাধান্য দিচ্ছি কিনা সেগুলোতে আমাকে
অবশ্যই। খুব সুন্দর বিষয় বলেছেন। আমরা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ধরে আমাদের আজকের বিষয় বিবাহ বন্ধন সম্পর্কিত নিয়ে, যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে কোন ধরনের পাত্রপাতি খোঁজার আগে আমাদের কি কি বিষয় প্রাধান্য দেওয়া উচিত এগুলো সম্পর্কিত নিয়ে আমরা আলোচনা করছিলাম। অনেক দর্শক শ্রোতা আমাদেরকে SMS ও করছেন, মাশাআল্লাহ মোহাম্মদ শামীম হুসাইন তিনি আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে SMS করেছেন, আর তিনি বলছেন যে মাশাআল্লাহ ইসলামী জীবন অনুষ্ঠানটি অনেক ভালো লাগছে, আমি জানতে চাচ্ছি যদি কোনো ব্যক্তি তার সন্তানদেরকে বিবাহের উপযুক্ত সময়ে বিবাহ না দিয়ে থাকে তাহলে এর কোনো গুনাহ আছে কিনা জানালে উপকৃত হব। এ বিষয়ে আমি হুজুর আপনার কাছে আসবো যে বাবারও সামর্থ্য রয়েছে, এখন বাবারও এই সামর্থ্য এটা রয়েছে যে কোনো স্ত্রী যদি গড়ে নিয়ে আসে তাহলে তাকেও চালাতে পারবে, এরকম সামর্থ্য রয়েছে, এরপরও এখন তার সন্তানকে বিবাহ দিচ্ছে না বা ঘরের মধ্যে কন্যা সন্তান উপযুক্ত সময় হয়ে গিয়েছে তাকে বিবাহ দিচ্ছে না, এই বিষয়ের ব্যাপারে আপনি কি বলবেন?
জি আসলে কৌসার ভাই, আমার সৈয়দি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি
জি
মা বাবার কিছু হক বর্ণনা করেছেন,
সুবহানাল্লাহ।
এই হকের মধ্যে একটি হক হচ্ছে যে আপনার ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে তাদেরকে শাদির ব্যবস্থা করা। এখন শাদি না দিয়ে যদি কেউ দেরি করে বা ওই দেরি করার কারণে সবকিছু ঠিকঠাক ইচ্ছাকৃতভাবে বা কোনো কারণে আপনি দেরি করছেন এবং ছেলে মেয়ে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে,
তাহলে দেরি করা এই বিষয়টা কিন্তু আজকে আম হয়ে যাচ্ছে। দেখুন দেরি কেন করে দেখা যাচ্ছে কি মেয়ের ব্যাপারে এই জন্য দেরি করে যে আপনি এতক্ষণ যে আলোচনা করলেন দর্শনের কারণে, আর ছেলের ব্যাপারে এই জন্য আপনার দেরি করে ছেলে একটু টাকা ইনকামের পরিমাণটা একটু বাড়িয়ে দিক সে আরো লাইন নিতে হয়ে যাক, এইভাবে বিভিন্ন কারণে দেখা যায় কি আপনার ছেলেকেও বিবাহ করার ক্ষেত্রে বয়সটা অনেক বেশি হয়ে যায়।
আসলে এলমে দিন না থাকার কারণ এটা হচ্ছে কৌসার ভাই, আমি এটা যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ, তোমরা শাদী করো আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদশালী বানিয়ে দিবে,
সুবহানাল্লাহ।
তো শাদী করলে আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিবে, আর যিনি আসছেন ওনার রিজিকের এটা আমি বলেছি যে বন্টন করে আপনার ঘরে পাঠিয়ে দেওয়া হবে, এবং আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন, এটা রিজিকের আল্লাহ তাআলা দয়ার দায়িত্বে রয়েছে আমাদের রিজিকের পুরো বিষয়টা, তো আল্লাহ তাআলা এটা অবশ্যই ব্যবস্থা করবেন। শুধু আমাদের এটা একটা মাথায় রাখতে হবে যে দেরি করা এটা আসলে মা বাবার চিন্তা করা দরকার, যে কালকে আমাদের ময়দানে যদি আমার ছেলে মেয়েদেরকে গুনাহের কারণে পাকড়াও করা হয় এবং ছেলে মেয়েরা যদি বলে আমাদের কোনো দোষ নয় আমাদের মা বাবার কারণে হয়েছে, তাহলে কি জবাব দিব আমি? এই জন্য বুদ্ধিমান মা বাবা যারা সমাজের সবচেয়ে ব্যক্তিত্ববান মা বাবা, কৌশল ভাই আপনি দেখবেন মেরাজ ভাই হয়তো দেখেছেন ওনারা কিন্তু দেরি করে না ছেলে মেয়েদের বিবাহের ক্ষেত্রে, উপযুক্ত হওয়ার সাথে সাথে ওনাদের টেনশন হয়ে যায়, ওনাদের অস্থিরতা চলে আসে, বিয়াকুলতা চলে আসে, তখন কিভাবে তাড়াতাড়ি শাদী দেওয়া যায়।
আপনি একটা কথা বলেন যে উপযুক্ত হওয়ার ক্ষেত্রে বর্তমানে এক এক ধরনের মানুষ এক একটা বয়সকে উপযুক্ত মনে করে, কোনটা শরীর সমতায় উপযুক্ত মনে করা যায়?
আসলে এটা তো প্রাপ্ত বয়স্ক যেটাকে বলা হচ্ছে এটা এখানে অনেক মাসআলা মাসাইল রয়েছে, আমি শুধু এটাই বলতে চাই যে প্রাপ্ত বয়স্ক শরীয়তের একটা পরিপূর্ণ একটা শব্দ হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া এবং এটা ভরণ পোষণ চালানোর একটা ক্ষমতা চলে আসা, যেমন মনে করেন কিছু না কিছু করা, হালাল রুজি উপার্জনের ব্যবস্থা করা এবং পরিবার চালানোর একটা সামর্থ্য থাকা, শরীয়ত এটাকে পছন্দ করেছে। তো বাদ বাকি কথা হচ্ছে যে আসলে আমি আমার ছেলেকে যখন এটা শাদী করবে তার মধ্যে একটা টেন্ডেন্সি চলে আসবে যে আমি আমার পরিবারকে কিভাবে চালাবো, এটা তার মধ্যে একটা স্পিড চলে আসবে। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক আগেকার যারা মুরব্বীরা ছিলেন ওনারা তাড়াতাড়ি শাদী করে দিতেন যেন সে একটা হালাল বা যে কোনো একটা উপার্জনের একটা ব্যবস্থা করে। তো কৌশল ভাই আমি এটাই বলতে চাচ্ছি যে আসলে আমাদের মা বাবা যারা বর্তমান সময়ে একে তো আপনার ধার্মিকতাকে প্রাধান্য না দিয়ে যেমন তেমন ছেলের সাথে হাতে তুলে দিচ্ছে মেয়েকে, পরবর্তীতে ওই সম্পদশালী ব্যক্তি কিভাবে সম্পদশালী হয়েছে, তার উপার্জনের সে মাধ্যমগুলো কিরকম ছিল, বিভিন্ন কারণে যখন সে অপমানিত হয় এবং যে বরের হাতে তুলে দিয়েছে সে বরের যখন পত্রিকায় বা বিভিন্ন জায়গায় যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে দুর্নাম বের হয় হয় তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না যে অমুকের মেয়ের জামাই এরকম, অমুকের মেয়ে যে সবাই বলে। সেই জন্য আমি বলবো শরীয়তের ভিতর থাকি, আল্লাহ তালা রহমতের ছায় আমাদের উপর থাকবে। শরীয়তের বাইরে যাব, আমি যতই পাওয়ারফুল হই না কেন, আমার যতই কোয়ালিটি থাকুক না কেন, আমি যতই দুনিয়াবি ব্যালেন্স করি না কেন, আমার এগুলো কোনোদিন আল্লাহ তালার পক্ষ থেকে রহমত অবতীর্ণ হওয়ার আশা করা যায় না, এবং এগুলো না হওয়ার কারণে আমার বিভিন্ন টেনশন বেড়ে যাবে।
প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর অবশ্যই আমাদের এই পাত্র বা পাত্রীকে অবশ্যই তাড়াতাড়ি এটা বিয়ে দেওয়া দরকার অবশ্যই। দর্শকতা আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের আসলে সময় নির্দিষ্ট রয়েছে একটা, তো আমরা আজকের অনুষ্ঠানের বিষয় ছিল বিবাহ বন্ধন, এবং আমরা বিশেষত যেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় আমাদের পাত্র পাত্রীর সন্ধানে কি কি বিষয় আমাদের প্রাধান্য দেওয়া উচিত।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে দীন ইসলাম, বিশেষ করে আমাদেরকে সবাইকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কাজকে আমাদের আল্লাহ তাআলার দয়ায় করার আমাদের সবাইকে তৌফিক দান করুক।
আমিন।
এই যে আপনি যদি মনে করেন কোন আল্লাহওয়ালা ছেলেকে যদি আপনার মেয়ে তুলে দেন বা তাকে শাদি দেন, বিয়ে দেন, বিবাহ দেন, তাহলে হবে কোরআনুল করিমের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এটার অনুবাদ কিছুটা এরকম যে তোমরা ভালো কাজে তাকওয়া এবং খোদা ভীতিতে ভালো কাজের মধ্যে তোমরা একে অপরকে সহযোগিতা করো। তো ওই আল্লাহর বান্দা যিনি আল্লাহ তাআলার পথমতে চলছেন, তো ওনাকে যদি উনি এখন শাদির জন্য আমার মেয়েকে প্রস্তাব দিয়েছেন, আমার যদি সবকিছু বুঝে আসে, এরপর যদি আমি আমার মেয়েকে তার হাতে তুলে দিই, এটাও এক ধরনের সাহায্য। এরকম সাহায্য যে আমি তার একটা বড় টেনশন নিয়ে নিলাম। বিয়ে শাদিতে যদি বিবাহ করার সময় যদি সে এদিক সে ঘোরাঘুরি করে, কোনো দিকে যদি না পায়, তাহলে সে অস্থির হয়ে যাবে, আল্লাহ তালার পথ এবং মতে সে অবিচল থাকা তার জন্য কঠিন হয়ে যাবে। তো আমি যদি তাকে সহযোগিতা করি, এটাও হচ্ছে আল্লাহ তালার ভালো কাজ এবং তাকওয়ার কাজে সহযোগিতার একটা নামান্তর। আর আমি যখন তাকে দিলাম, মনে রাখবেন কওসার ভাই, দেখবেন যাদের টাকা আছে ওদের থেকে যাদের পকেটে টাকা নেই তাদের মনটা ছোট থাকে, তাদের অন্তরটা আল্লাহ তাআলার রহমতের দিকে ঝুঁকে থাকে, থাকে না। আপনি যখন ওই দুঃখী ব্যথাগ্রস্ত এবং ওই অন্তর ছোট করা বিনম্র অন্তরের সেই অধিকারী মানুষটাকে যখন আপনার মেয়েকে দিবেন, সে অবশ্যই চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ এই কঠিন সময়ে এই মানুষটা আমাকে সহযোগিতা করেছে, আল্লাহ কালকে আমাদের কঠিন সময় ইনশাআল্লাহ তুমি তাকে সহযোগিতা করো। এর পরবর্তীতে আপনি দেখবেন ওই ব্যক্তিকে যদি ওই আপনার বরকে যদি আপনি সহযোগিতা করেন, শুধু আপনার কনেকে হাতে তুলে দিলেন সেটা নয়, এর পরবর্তীতে আপনি তার খবরাখবর নিলেন, তার ধার্মিকতার বিষয়ে, তার প্রতিটি বিষয়ে যখন আপনি খবরাখবর নিয়ে তাকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন, তার যখন নতুন সন্তান জন্ম নেবে তখন আপনি যখন এগিয়ে আসলেন, তখন দেখবেন যে কালকে আমাদের ময়দানে হয়তো আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে আপনার উপর দয়া হবে, এই জন্য যে তুমি আমার পথের প্রতীক একজন মানুষকে সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা স্পেশাল দয়া পাওয়ার আমরা আশা করতে পারি। সেই জন্য আমি অনুরোধ জানাবো আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলাকে এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য আমরা নিজেদের মেয়েদেরকে এভাবে বুঝিয়ে তাদেরকে বিভিন্নভাবে এলমে দিনের আলোচনা শুনিয়ে তাদেরকে আমরা কোন আল্লাহওয়ালা ব্যক্তি চরিত্রবান ব্যক্তির হাতে তুলে দিই ইনশাআল্লাহ আজাওয়াজাল। সচ্চরিত্রের কারণে আপনার মেয়েও সুখে থাকবে, আপনার সেই বড়ও সুখে থাকবে ইনশাআল্লাহ আজাওয়াজাল। তাদের ঘর থেকে আল্লাহ তাআলার দয়া নেককার সন্তান জন্ম হবে, হয়তো এমন সন্তান হবে যে সন্তান আপনার নাজাতের উসিলা হবে। যেমন আমার খাজা গরিব নামাজ রহমতুল্লাহি তাআলা, আমার গোসব পাক রহমতুল্লাহি তাআলা, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, এইরকম সন্তানকে যদি দাঁড় করানো হয় লাখো এরকম নানা বলেন, দাদা বলেন, বাবা বলেন, সবাই তো ওনাদের উসিলায় পার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুক।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমাদের হুজুর আমাদেরকে মাদানী ফুল সব আমাদের পেশ করলেন, এবং আমাদের মিরাজ ভাই আজকে আলহামদুলিল্লাহ আমাদের আজকে যে বিষয় ছিল বিবাহ বন্ধন এই বিষয়ে আমাদেরকে মাদানী ফুল পেশ করেছেন। আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আমাদের যে বিষয়টা নিয়েছিলাম বিবাহ বন্ধন, এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় পাত্র পাত্রী খোঁজার ক্ষেত্রে কি কি বিষয় প্রাধান্য দেওয়া উচিত আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে কি বিষয় তুলে ধরা হয়েছে, কি বিষয় দেখার জন্য বলা হয়েছে, সে সম্পর্কে আলহামদুলিল্লাহ আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আজকে আমরা অনুষ্ঠানে যা কিছু শ্রবণ করেছি তার উপর নিজে আমল করার এবং অপর কাছে পৌঁছে নেকির দাওয়াত পৌঁছে দেওয়ার নেকি হাসিল করার সে সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনারা সকলের শরীরে সুস্থতা কামনা করে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ইসলামী জীবন, ইসলামী জীবন।